বাইবেলের উপদেশক একের অধ্যায় 1-11 পদ। উপদেশকের কথা, তিনি জিরুসালেমের রাজা এবং দাউদের ছেলে। তিনি বলছেন, অসার অসার, কোনো কিছুই স্থায়ী নয়, সব কিছুই অসার। সূর্যের নিচে মানুষ যে পরিশ্রম করে, সেই সব পরিশ্রমে তার কী লাভ? এক পুরুষ চলে যায়, আর এক পুরুষ আসে, কিন্তু পৃথিবী চিরকাল থাকে। সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, আর তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে গিয়ে আবার সেখান থেকে ওঠে। বাতাস দক্ষিণ দিকে বয়, তারপর ঘুরে যায় উত্তরে। এইভাবে তা ঘুরতে থাকে আর নিজের পথে ফিরে আসে। সমস্ত নদী সাগরে গিয়ে পড়ে, তবুও সাগর কখনো পূর্ণ হয় না। যেখান থেকে সব নদী বের হয়ে আসে, আবার সেখানেই তার জল ফিরে যায়। সবকিছুই ঘুরে ঘুরে আসে আর ক্লান্তি জন্মায়। সেই সব বিষয়ে বলবার ভাষা কারো নেই। চোখ যতই দেখুক না কেন, সে আরও দেখতে চায়। কান যতই শুনুক না কেন, সে আরও শুনতে চায়। যা হয়ে গেছে তা আবার হবে, যা করা হয়েছে তা আবার করা হবে। সূর্যের নিচে নতুন বলতে কিছু নেই। এমন কিছু থাকতে পারে যার বিষয় লোকে বলে, দেখো এটা নতুন, কিন্তু ওটা তো অনেক আগে থেকেই ছিল, আমাদের কালের কথা আগেই। আগেকার কালের লোকদের কথা কারো মনে নেই। যারা ভবিষ্যতে জন্মাবে তাদের কথাও তারা মনে রাখবে না, যারা তাদের পরে জন্মাবে। পানি নিচের দিকে যায়, সমস্ত নদী পড়ে গিয়ে সাগরে। উপদেশক 1:7 পদ। পৃথিবীর সমস্ত নদীগুলোই সমুদ্রের দিকে ধাবিত হয়। রাজা সুলাইমান লক্ষ্য করেছিলেন, তথাপি সমুদ্র পূর্ণ হয় না। যদিও প্রতিদিন কোটি কোটি টন পানি মহাসাগরে পতিত হচ্ছে, তবুও এর উপরিভাগের উচ্চতা একই রকম থাকছে। যে পরিমাণ পানি মহাসাগর থেকে বাইরে যায়, ঠিক সেই পরিমাণ পানি আবার জমা হয়। বর্তমানকার বিজ্ঞানীদের মতো সুলাইমানও এর কারণ জানতেন। তিনি জানতেন যে মহাসাগরের পানি বাষ্পীভূত হওয়া এবং সেই পানি আবার ঘনীভূত হয়ে সমুদ্রে ফিরে আসার মধ্যে একটা ব্যালেন্স রয়েছে। তাই তিনি বলেছিলেন, ঝর্ণার পানি যেখান থেকে আসে সেখানেই আবার ফিরে যায়। কেউ হয়তো প্রশ্ন করতে পারে, কেন নদীগুলো সমুদ্রের দিকে ধাবিত হয়? কেন তারা আকাশ থেকে দূরে সমুদ্রের বিপরীত দিকে চলে যায় না? তার উত্তর হল, পানি সবসময় নিচের দিকে ধাবিত হয়। কেন নিচের দিকে, কেন উপরের দিকে যায় না? এর কারণ, বিরুদ্ধে না গিয়ে মাধ্যাকর্ষণের টানে একই দিকে প্রবাহিত হওয়ায় তো স্বাভাবিক। পানি নিচের দিকে ধায়, কেননা ওটাই সহজতর পথ। সহজ পথ সবসময় নিচের দিকেই হয়। উপরের দিকে উঠতে হলে কষ্ট করতে হয়। মরা মাছ স্রোতের সাথে নিচের দিকেই যায়, আর শুধু জীবিতরাই উপরের দিকে উঠতে পারে। বিশ্বাসী ও অবিশ্বাসীর ক্ষেত্রে এটা কি সুন্দর একটা উদাহরণ? অবিশ্বাসী শুধু নিচের দিকে, শুধু ধ্বংসের দিকেই ধাবিত হয়, কারণ সে স্বাভাবিক পথই অনুসরণ করে। স্বাভাবিকতার বিপরীত দিকে ধাবিত হতে হলে তার একটা বাহ্যিক শক্তির দরকার, যা তার নিজের কাছে নেই। আর সেই শক্তি শুধু তখনই সে পেতে পারে যখন সে প্রয়োজনীয় সাহায্যের জন্যে যীশু খ্রিস্টের প্রতি ফেরে। একই সত্য বিশ্বাসীদের বেলায়ও প্রযোজ্য। প্রায় অতি সহজ এবং স্বাভাবিকভাবেই বিশ্বাসী পাপের মধ্যে পড়ে যায়। পাপের উপর বিজয় লাভের জন্যে তার অবশ্যই পবিত্র আত্মার সাহায্য চাওয়া উচিত। পানি স্বাভাবিকভাবেই নিচের দিকে ধাবিত হয়, কিন্তু যখন সে সূর্যের কিরণে বাষ্পীভূত হয়ে পরিবর্তিত হয়, তখন উপরের দিকে ওঠে। ঠিক সেইভাবে একজন বিশ্বাসী ধার্মিকতার সূর্য প্রভু যীশুখ্রিস্টের দ্বারা পরিবর্তিত হয়ে পাপ স্বভাবের নিম্নমুখী টান থেকে অব্যাহতি পেতে পারে। আমরাও নিম্নমুখী অবস্থা থেকে পরিবর্তিত হয়ে স্বর্গের অভিমুখে যাত্রা করতে পারি।
উপদেশক 9:11-12 পদ। সূর্যের নিচে আমি আরও কিছু দেখেছি, তা হল, যারা তাড়াতাড়ি দৌড়ায় তারাই যে সবসময় জয়ী হয় তা নয়, শক্তিশালীরা যে সবসময় যুদ্ধে জয়ী হয় তা নয়, জ্ঞানীরা যে সবসময় পেট ভরে খাবার পায় তা নয়, বুদ্ধিমানেরা যে সবসময় ধনী হয় তা নয়, দক্ষ লোকেরা যে সবসময় সুযোগ পায় তা নয়, কারণ তারা সকলেই সময় ও সুযোগের হাতে বাঁধা। কেউ জানে না তার মৃত্যুর সময় কখন আসবে। যেমন করে মাছ নিষ্ঠুর জালে ধরা পড়ে আর পাখিরা ফাঁদে পড়ে, তেমনি করে বিপদ হঠাৎ মানুষের উপর এসে পড়ে এবং তাকে ফাঁদে ফেলে। শয়তানের ফাঁদ। তারা বুঝতে পারবে যে শয়তানই তার ইচ্ছা পালন করবার জন্য তাকে ধরেছিল, আর এতে তার ফাঁদ থেকে তারা পালিয়ে আসবে। দ্বিতীয় তিমোথিও 2:26। এক সময় আমি বসে বসে কার্যরত অবস্থায় শয়তানের একটা ছবি দেখছিলাম। আসলে যা আমি দেখছিলাম তা হল ধূসর বর্ণের এক বড় মাকড়সা শিকার ধরার জন্য একটা জাল বুনছে। সে এমন চতুরতার সাথে তার জাল বিছিয়েছে যে একে ফাঁদ বলতেই হবে। আর এই ফাঁদ তৈরি হয়েছে একটা ফেটে যাওয়া দেওয়ালে, যার ফাঁকের ভিতরে রয়েছে তার বাসা। বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছাড়াই সে এমন দক্ষতার সাথে ফাঁদ তৈরি করেছে যে তার জালের প্রত্যেকটি সুতাই ঠিক মতো সংস্থাপন করা হয়েছে। সেগুলো এত শক্ত যে তা দিয়ে বড় বড় পোকা ধরাও সম্ভব, এমনকি পাখিও এই জালে আটকে যেতে পারে। মাকড়সা যে জাল বুনে তা দেখতে সুন্দর এবং এতে কোনো বিপদ আছে বলে মনে হয় না। যদিও এর ভিতরেই তার বাসা, তথাপি মাকড়সা বাইরে তার জালের উপর যে কোনো কিছু ঘটলেই সে অনুভব করতে পারে, আর তখনই সে শিকারের উপর বেগে ঝাঁপিয়ে পড়ে। অথচ কি আশ্চর্য, সে নিজে কিন্তু এই জালের মধ্যে আটকায় না। ধরার পর তৎক্ষণাৎ সে ধৃত পোকার মধ্যে মাকড়সা তার বিষাক্ত হুল ফুটিয়ে দেয়, এই বিষ পোকাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে ফেলে, আর যখন ইচ্ছা তখনই মাকড়সা তাকে খেতে পারে। পবিত্র বাইবেলের মধ্যে আমরা প্রায় সব সময় শব্দের ফাঁদ দেখতে পাই যা মন্দভাবে কথা বলে। প্রায় এটা শয়তানের সাথে কাজ করে। শয়তান শব্দের মাধুর্যে লোকদের নিজের দিকে আকর্ষণ করে। সে শিকার হাতে না পাওয়া পর্যন্ত নিজের আসল রূপ প্রকাশ করে না, হাতে পেলে পর সে তাদের শক্তিহীন করে দেয় যাতে সে পালাতে না পারে। তার পাতা ফাঁদ এড়ানোর একটা পথই আছে, সেই পথ হল ফাঁদ সম্বন্ধে জানা এবং তার মায়াতে আবদ্ধ না হওয়া। আর এজন্য একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা হল ঈশ্বরের বাক্য জানার মাধ্যমে ভালো মন্দের পার্থক্য নির্ধারণ করা। ইব্রীয় 5:14। আমাদেরকে ঈশ্বরের দেওয়া সমস্ত অস্ত্রশস্ত্র পরিধান করতে হবে, যেন শয়তানের সমস্ত আক্রমণ আমরা প্রতিহত করতে পারি। ইফিসীয় 6:11। শুধুমাত্র এই পদ্ধতিতেই আমরা শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের কাছ থেকে তাকে তাড়িয়ে দিতে পারি। যাকোব 4:7। সঙ্গীত 4:7-11। প্রিয়া আমার, তোমার দেহের সবকিছুই সুন্দর, তোমার মধ্যে কোনো খুঁত নেই। বিয়ের কনে আমার, লেবানন থেকে আমার সঙ্গে এসো, আমারই সঙ্গে লেবানন থেকে এসো। অমানার চূড়া থেকে, শনির ও হরমোন পাহাড়ের উপর থেকে, সিংহের গর্ত থেকে, চিতাবাঘের পাহাড়ি বাসস্থান থেকে তুমি নেমে এসো। প্রিয়া আমার, কনে আমার, তুমি আমার মন চুরি করেছ। তোমার এক পলকের চাহনি দিয়ে, তোমার গলার হারের একটা মণি দিয়ে তুমি আমার মন চুরি করে নিয়েছ। প্রিয়া আমার, কনে আমার, তোমার ভালোবাসা কত আনন্দ দেয়। আঙ্গুর রসের চেয়ে তোমার ভালোবাসা, আর সমস্ত মশলার চেয়ে তোমার সুগন্ধির সুন্দর গন্ধ আরও কত না বেশি ভালো। কনে আমার, তোমার ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে, তোমার জিভের তলায় আছে দুধ আর মধু, তোমার কাপড়ের গন্ধ লেবাননের বনের গন্ধের মতো, তা মধুর চেয়ে, মৌচাকের ঝরা মধুর চেয়েও মিষ্টি। গীত সংহিতা 19:10। মৌমাছির ঝাঁক, তা মধুর চেয়ে, মৌচাকের ঝরা মধুর চেয়েও মিষ্টি। গীত সংহিতা 19:10। একদিন আমরা আমাদের বাগানের একটি নিচু গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ঝাঁক মৌমাছির সন্ধান লাভ করি। তারা হয়তো কোথাও তাদের মৌচাক ত্যাগ করে এখন অন্য কোথাও তাদের নতুন ঘর বাঁধার নির্দেশ পাওয়ার জন্য তাদের পাঠানো গুপ্তচরদের জন্য অপেক্ষা করছে। তাদের গুপ্তচররা আসার আগেই আমরা ওই ডালটি কেটে ফেলেছিলাম যাতে কয়েক পাউন্ড মধু ঝুলছিল। একটা খালি মৌচাক তাদের সামনে রেখে আমরা সেই মৌমাছিদের নাড়া দিয়েছিলাম। তাদের কিছু সেখানে ঢুকে অন্যান্যদের খবর দিয়েছিল যে জায়গাটা ভালো। ঠিক তখনই মহামান্য রানী মৌমাছি সেই মৌচাকে প্রবেশ করে আর অন্যান্য সবাই তাকে অনুসরণ করে, এবং প্রায় 30 মিনিটের মধ্যে সবাই সেই ঘর দখল করে। এ থেকে আমার মনের মধ্যে অনেক আত্মিক শিক্ষা জেগে উঠেছে। আসল মৌচাকটা ছোট ছিল এবং তা মধুতে পূর্ণ হয়ে গিয়েছিল, অতএব ভিড় কমানোর জন্য তারা একজন নতুন রানীর পদ সৃষ্টি করল। যখন এই নতুন রানী দায়িত্ব নিতে প্রস্তুত হলেন, তখন বৃদ্ধা রানী মাতা শত শত বয়স্ক সদস্যদের নিয়ে নতুন মৌচাকের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন। তারা তাদের যুবক যুবতী দলের কাছে তাদের আপন বাসস্থান ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছিল। ক্রোধের বশবর্তী হয়ে যে তারা তা করেছিল তা নয়, বরং অতি যত্ন ও শৃঙ্খলার সাথেই করেছিল। আমরা প্রায় দেখি যে একটা বিশেষ দল এসে নতুন কিছু না করা পর্যন্ত বিশ্বাসীরা শুধু তর্ক ও ঝগড়াঝাটিতে লিপ্ত রয়েছে। এটা কিন্তু মৌমাছিদের মতো অবস্থা নয়। তারা একে অন্যকে ফুল ফুটাফুটি করে না, বরং সকলের সাথে সুসম্পর্কের মধ্য দিয়েই তারা ধীরে ধীরে বৃদ্ধি পায়। বৃদ্ধি সুসম্পর্কের মাধ্যমে আসে, ভাগাভাগির মাধ্যমে নয়। উৎপাদনের মাধ্যমে, ধ্বংসের মাধ্যমে নয়। খ্রিস্টীয় ভাই বোন, মনে রাখুন, একটা মৌমাছি কখনো একই মৌচাকে অবস্থানকারী অন্য মৌমাছিকে ফুল ফুটায় না। এগিয়ে যেতে পথ করে দাও আজকে নবীন যাত্রীদের, নতুন কিছু করুক তারা, ভাঙ্গুক প্রথা নবীনদের। যিশাইয় 40 অধ্যায় 18 থেকে 31 পদ। তবে কার সঙ্গে তোমরা ঈশ্বরের তুলনা করবে? তুলনা করবে কিসের সঙ্গে? কারিগরেরা ছাঁচে ঢেলে প্রতিমা বানায়, স্বর্ণকার তা সোনা দিয়ে মোড়ে, আর তার জন্য রূপার শিকল তৈরি করে। গরিব লোক প্রতিমা তৈরি করবার জন্য যে কাঠ পচবে না সেই কাঠই বেছে নেয়, যা টলবে না এমন প্রতিমা তৈরির জন্য সে একজন পাকা কারিগরের খোঁজ করে। তোমরা কি জানো না? তোমরা কি শোনোনি? প্রথম থেকেই কি তোমাদের সে কথা বলা হয়নি? পৃথিবী স্থাপনের সময় থেকে কি তোমরা বোঝনি? পৃথিবীর গোল আকাশের উপরে তিনিই সিংহাসনে বসে আছেন। পৃথিবীর লোকেরা ফড়িংয়ের মতো, চাঁদোয়ার মতো করে তিনি আকাশকে বিছিয়ে দিয়েছেন, বাস করবার তাম্বুর মতো করে তা খাটিয়ে দিয়েছেন। তিনি রাজাদের ক্ষমতাশূন্য করেন, আর এই জগতের শাসনকর্তাদের অসার জিনিসের মতো করেন। যেই তাদের লাগানো হয়, যেই তাদের বোনা হয়, যেই তারা মাটিতে শিকড় বসায়, অমনি তিনি তাদের উপর ফু দেন আর তারা শুকিয়ে যায়। একটা ঘূর্ণি বাতাস নাড়ার মতো করে তাদের উড়িয়ে নিয়ে যায়। সেই পবিত্রজন বলেছেন, তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে? কে আমার সমান? তোমরা চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে দেখো, কে ওই সব সৃষ্টি করেছেন? তিনি তারাগুলোকে এক এক করে বের করে এনেছেন, তিনি তাদের প্রত্যেকের নাম ধরে ডাকেন। তাঁর মহাক্ষমতা ও মহাশক্তির জন্য তাদের একটাও হারিয়ে যায় না। হে জাকব, কেন তুমি বলছ? হে ইসরায়েল, কেন তুমি এই নালিশ করছ? আমার পথ সদাপ্রভুর কাছ থেকে লুকানো রয়েছে, আমার ন্যায় বিচার পাবার অধিকার আমার ঈশ্বর অগ্রাহ্য করেছেন। তোমরা কি জানো না? তোমরা কি শোনোনি? সদাপ্রভু, যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর, যিনি পৃথিবীর শেষ সীমার সৃষ্টিকর্তা, তিনি দুর্বল হন না, ক্লান্তও হন না, তার বুদ্ধির গভীরতা কেউ মাপতে পারে না। তিনি দুর্বলদের শক্তি দেন আর শক্তিহীনদের বল বাড়িয়ে দেন। অল্প বয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয়, আর যুবকেরা উছট খেয়ে পড়ে যায়, কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে, তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না। খ্রিস্টের কোনো ছবি নয়, তিনি সব মানুষের উদ্ধারকর্তা। প্রথম তিমথীয় 4 অধ্যায় 10 পদ। পৃথিবীতে যখন যীশুখ্রিস্ট ছিলেন তখন তার চেহারা দেখতে কিরকম ছিল তা কেউ জানে না। তার দৈহিক চেহারা সম্পর্কে বাইবেলে আমরা কোনো বর্ণনা পাই না। যীশুখ্রিস্টের ছবিগুলো আমরা প্রধানত ধর্মীয় পুস্তকাবলীতে দেখতে পাই। এই ছবিগুলো আসলে যীশুখ্রিস্টের কোনো ছবি নয়। যীশু আসলে কিরূপ ছিলেন সেই বিষয়ে একজন শিল্পীর কল্পনা মাত্র। আমাদের এমন কোনো সামান্যতম ধারণাও নাই যে যিশুর চুল ও চোখের রং কিংবা নাকের আকার কিরূপ ছিল, অথবা তিনি খাটো ছিলেন বা লম্বা ছিলেন। হয়তো তিনি বয়সে যাই ছিলেন, তার চেয়ে তাকে আরও বেশি বয়স্ক দেখাত, কারণ যোহন 8:57 ধর্মীয় নেতারা বলেছিলেন, তোমার বয়স তো এখনো 50 হয়নি। তখন তার বয়স 30 ছিল। যিশাইয় 53:2 আমরা পাই যে তার এমন সৌন্দর্য বা জাঁকজমক নেই যে তার দিকে আমাদের টানতে পারে। চেহারাতেও কিছু নেই যে তাকে পছন্দ করি। তার চেহারা সম্পর্কে কেন এত কম কথা হয়েছে? কারণ যিশুখ্রিস্ট সকল মানুষের মুক্তিদাতা, 1 তিমোথিও 4:10। যিশুখ্রিস্ট শুধু যিহুদীদের নন, তিনি শুধুমাত্র কোনো জাতি কিংবা তিনি কোনো বিশেষ গোত্রের জন্য মুক্তিদাতা নন। একজন মহান মানুষ হিসাবে আমরা তাকে চিহ্নিত করতে পারি, তিনি সবার, সকল মানুষের। একজন বিশ্বাসী শিক্ষিকা তার ছাত্রদেরকে একবার বড়দিনের পোস্টারের জন্য জোসেফ ও মরিয়ম সহ শিশু যিশুর ছবি আঁকতে বলেছিলেন। সেই ক্লাসে বিভিন্ন দেশের বিশ্বাসী ছাত্র ছিল। ছবি আঁকতে গিয়ে তাদের প্রত্যেকে, কেউ নিগ্র, কেউ চীন, আর কেউ বা ভারতীয় চেহারায় যিশু ও তার মা বাবার ছবি এঁকেছিল। এটা হলো যিশুকে কিরকম দেখায় সেই সম্পর্কে ছাত্রছাত্রীদের একটা ধারণা, আর তাদের ধারণা ঠিক ছিল। তিনি দেখতে আমাদের প্রত্যেকের মতো, তিনি আমাদের মতো হলেন। পবিত্র বাইবেল আমাদের বলে যে সেই জন্য যিশুকে সব দিক থেকে তার ভাইদের মতো হতে হল, যেন তিনি একজন দয়ালু ও বিশ্বস্ত মহাপুরোহিত হিসাবে ঈশ্বরের সেবা করতে পারেন। এর উদ্দেশ্য হল তিনি যেন নিজের মৃত্যু দ্বারা মানুষের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করেন। ইব্রীয় 2:17। সুতরাং আসুন কল্পনার ফসল, অর্থাৎ কোনো কাল্পনিক কোনো ছবি নয়, অন্তরের গভীরেই আমরা আমাদের প্রভুকে স্থান দিই। যিশাইয় 43:14-25। সদাপ্রভু তোমাদের মুক্তিদাতা, ইসরায়েলের সেই পবিত্রজন এই কথা বলছেন, আমি তোমাদের জন্য বাবিলে লোক পাঠাব, এবং যে জাহাজ নিয়ে বাবিলিয়েরা গর্ব করত তাতে করে পালিয়ে যাওয়া লোকদের মতো করে সেই বাবিলীয়দের নিয়ে আসব। আমি সদাপ্রভু তোমাদের সেই পবিত্রজন, আমি ইসরায়েলের সৃষ্টিকর্তা ও তোমাদের রাজা। সদাপ্রভু সাগরের মধ্য দিয়ে রাস্তা করেছিলেন, সেই ভীষণ জলের মধ্য দিয়ে পথ করেছিলেন। তিনি রথ, ঘোড়া ও শক্তিশালী সৈন্যদলকে বের করে এনেছিলেন। তারা একসঙ্গে সেখানে পড়েছিল আর উঠতে পারেনি, তারা সলতের মতো নিভে গিয়েছিল। তিনি বলছেন, তোমরা আগেকার সব কিছু মনে এনো না, পুরনো কিছুর মধ্যে পড়ে থেকো না। দেখো, আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি, তা এখনই শুরু হবে আর তোমরা তা জানতে পারবে। আমি মরু এলাকার মধ্যে পথ করব আর মরুভূমিতে নদী বইয়ে দেব। বুনো পশু, শিয়াল ও উটপাখিরা আমার গৌরব করবে, কারণ আমার লোকদের আমার বাছাই করা লোকদের খাবার জন্য আমি মরু এলাকায় জল যুগিয়ে দেব আর মরুভূমিতে নদী বইয়ে দেব। সেই লোকদের আমি নিজের জন্য তৈরি করেছি যাতে তারা আমার গৌরব ঘোষণা করতে পারে। দাও দাও দাও, তুমি কোনো সুগন্ধি বচ আমার জন্য আননি। যিশাইয় 43:24। প্রতি সপ্তাহে ঈশ্বরের উদ্দেশ্যে বিশ্বাসীদের যে দান ঈশ্বরের জন্য দেওয়া হয় তা সামান্য বকশিসের চেয়ে অনেক বেশি কিছু। এটা অতিরিক্ত কিছু অর্থ থেকে তার জন্য কিছু দিয়ে দেওয়া নয়। আমাদের প্রকৃতই কিছু মূল্য দিতে হয়, সেই রকম দানই ঈশ্বরকে মোহিত করে। কিন্তু শাস্ত্রের কিছু কথা পড়ে আমরা আজ সত্যি ব্যথিত হয়ে পড়ি। প্রভুকে বলতে হয় তাঁর লোকেরা তাঁর উদ্দেশ্যে ভালোবাসা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে, তাকে তো কোনো সুগন্ধি বচ দেওয়া হয়নি, আর তা দেওয়া তাদের পক্ষে খুব কষ্টকর ছিল। যিরমিয় 6:20 আমাদের বলা হয় যে এই বিশেষ মিষ্টি দূর দেশ থেকেই আনা হয়। এটা এমন কোনো ধরনের মিষ্টি যা লোকে খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের জন্য নিয়ে আসে। আইনকানুনের মধ্যে এমন কোনো নিয়ম নাই যে প্রভুকে এই ধরনের কোনো উপহার দিতে হবে, তথাপি এরূপ ভালোবাসার কাজ প্রভুকে সন্তুষ্ট করে। আজকাল আমাদের জীবনে আমরা কি কোনো আত্মত্যাগের অভ্যাস করি? আমরা কি তাকে কোনো সুগন্ধি বচ উপহার দিই যার সত্যি মূল্য আছে? আমরা যখন তাকে আমাদের কোনো বিশেষ সময় দেওয়ার জন্য প্রস্তুত থাকি না, ধন্যবাদ দেওয়ার জন্য যখন আমাদের কোনো অসাধারণ উপাসনা থাকে না, এবং শুধুমাত্র তাকে সন্তুষ্ট করে এমন কোনো উৎসর্গ আমাদের থাকে না, তখন আমাদের প্রভু খুবই দুঃখিত হন। একজন পালক এক ধনী ব্যবসায়ীকে অনুরোধ করেছিলেন যেন একটি অভাবী প্রকল্পের জন্য কিছু আর্থিক সাহায্য করে। এই ধনী লোক খুব তীব্রভাবে তা করতে অস্বীকার করেছিলেন। তার চিঠির শেষ কথাগুলো ছিল এই, যতদূর আমি দেখি বিশ্বাসীর ধর্ম একটা বিরাট দাও 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 ছাড়া আর কিছু নয়। পালক তার প্রতি উত্তরে আবার লিখেছিলেন, খ্রিস্টান জীবনের সংজ্ঞা যা আমি কখনো শুনিনি, তা জানতে পেরে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনি ঠিকই বলেছেন যে যিশুর জন্য জীবন যাপন করা মানে একটা অবারিত দাও দাও দাও। বিশ্বাসী ভাই বোন, আপনি কি জীবনের সমস্ত সুগন্ধি বচ নিজের জন্য জমা করে রেখেছেন, নাকি আপনার উৎসর্গীকৃত দান দিয়ে প্রভুর অন্তর প্রফুল্ল করেছেন?